আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান সাহাবিদের ইসলাম গ্রহণ, এতে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের ইসলাম গ্রহণের ঘটনাবলী শ্রবণ করে থাকি। ইনাদের শান, ইনাদের মান, ইনাদের ইসলাম প্রচারের ধরন, ইনাদের ইবাদত রিয়াজত সম্পর্কে আমরা শ্রবণ করে থাকি। আজও আমরা এক মহান সাহাবি এ রসুল এর সম্পর্কে জানব। আসুন, এর পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করি। মুসনাদে আবু ইয়ালা মধ্যে রয়েছে, প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন উভয়ে মিলিত হয় এবং পরস্পর হাত মিলায়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাক প্রেরণ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইসলাম ভাইরা, হাত তো আমরা মিলিয়ে থাকি না, আমরা যখন মুসলমানের সাথে সাক্ষাৎ করি হাত মিলাই। অনেক আছে হাত এক হাতে মিলাই, দুরুদ শরীফে পড়া হয় না এবং দোয়াও পড়া হয় না। আপনি দেখুন ইসলাম কত সুন্দর একটা ধর্ম, যেখানে হাত মিলালে গুনাহ ক্ষমা হয়ে যায় যদি আমরা মাধ্যম জানি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি আমরা জীবনকে অতিবাহিত করি, তাহলে প্রতিটা মুহূর্তে আমরা নেকি অর্জন করতে পারবো এবং গুনাহ ক্ষমা করানোর মাধ্যমগুলো আমরা বের করতে পারবো। আমরাও যদি মুসাফা করার সময়, মুসাফা বলা হয় উভয় হাতকে মিলানো, হাত খালি থাকবে, উভয় হাতকে মিলানো, হাত মিলিয়ে হাত পৃথক হওয়ার সময় দুরুদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এরপর আপনি দোয়া করুন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এবার আপনি হাতকে পৃথক করুন, উভয়ের হাত পৃথক হওয়ার পূর্বে উভয়ের আগের এবং পরের সগিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমরা কি করি কাজটা? আমরা তো মুসাফা করি, অনেক সময় হাত দুই হাতে মুসাফা করি, দুরুদ শরীফ পাঠ করি না, দোয়াও করি না। আসুন না মাধানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা একটা আমল নিয়ে নিই এখান থেকে। আমরা যখন মুসলমানের সাথে সাক্ষাৎ করব, সালাম দেব, মুসাফা করব, উভয় হাত মিলিয়ে দুরুদ শরীফ পড়ব, এরপর দোয়াটা পাঠ করব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দোয়া ভুলে গেলে অন্ততপক্ষে দুরুদ শরীফ পাঠ করা চাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ করিম আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, ইসলাম ভাইরা, আজকে আমরা ওই মহান সাহাবি যিনি আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত, যিনাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে সাইয়েদুনা জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার সম্পর্কে আজকে আমরা জানবো, ইনি কীভাবে ইসলাম কবুল করেছেন। ইনি অনেক ফজিলতময় একজন সাহাবি, যিনার সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্য দিক দিয়ে মিল রয়েছে। আসুন, ইনি কীভাবে ইসলাম কবুল করেছে আমি আরজ করছি। হযরতে সাইয়েদুনা জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, কারণ তার মা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন। এছাড়া তিনি ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, কারণ তার স্ত্রী ছিলেন হযরতে আসমা, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, কন্যা। এই দিক দিয়ে ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা হয়। এই কারণে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাধিক পারিবারিক সম্পর্কের মাধ্যমে সম্পর্কিত ছিলেন। যখন তিনি মাত্র 16 বছর বয়সের, তখন ইসলামের আলো তার হৃদয়কে আলোকিত করে তোলে। ইসলামের পঞ্চম বা ষষ্ঠ অনুসারী ছিলেন, তবে এই ব্যাপারে নিশ্চিত হওয়া কঠিন। তবে তিনি ইসলামের প্রথম দিকের অনুসারীদের মধ্যে অন্যতম ছিলেন এবং তিনি অত্যন্ত মর্যাদার অধিকারী ছিলেন। হযরতে জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও অল্প বয়সী ছিলেন, কিন্তু তার ধীরতা ও আত্মত্যাগের মানসিকতা অসাধারণ ছিল। ইসলাম গ্রহণের পরে একবার মিথ্যা গুজব ছড়ায় যে মুশরিকরা নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করে ফেলেছেন। এই সংবাদ শুনে তিনি এতটা উত্তেজিত হয়ে পড়েন যে সঙ্গে সঙ্গে তরবারি হাতে তুলে নেয় এবং শত্রুদের প্রতিবাদ করতে ছুটে যান। যখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে, হাতে তরবারি কেন? উত্তরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুনেছি যে আপনাকে বন্দি করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আত্মত্যাগের জন্য অত্যন্ত খুশি হয়েছেন এবং তার জন্য দোয়া করলেন। মক্কার অন্যান্য মুসলমানদের নেই হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের অত্যাচার এবং বর্বরতার থেকেও রেহাই পায়নি। মুশরিকরা যেভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম মুসলমানদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছেন, একইভাবে জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরও করেছে। তার আপন চাচা, তার চাচা নানা উপায়ে তাকে ইসলাম থেকে বের হওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করেন, কিন্তু তাওহীদের প্রতি তার বিশ্বাস এতটা দৃঢ় ছিল যে কোনোভাবে তিনি তা পরিত্যাগ করেননি। চাচা রাগান্বিত হয়ে তাকে চাটাইয়ে মুড়িয়ে বেঁধে রেখে প্রচণ্ড গরমে ধোঁয়া দিয়ে কষ্ট দিত, যাতে তার দম বন্ধ হয়ে আসে। কিন্তু তিনি এত কষ্টের পরও বলতেন, আমি কখনো ইসলাম ত্যাগ করব না। এই অত্যাচার বর্বরতার কারণে তিনি অতিষ্ঠ হয়ে হাফসা হিজরত করেন। কিছুদিন পর তিনি মক্কায় ফিরে আসেন, কিন্তু পরবর্তীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় পাক হিজরতের সংবাদ শুনে তিনিও মদিনার পথে যাত্রা শুরু করেন এবং মদিনায় বসবাস করা শুরু করে দেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান ইসলাম গ্রহণ করার পর তাদের নিজের ঘরের মানুষরা তাদের শত্রু হয়ে যেত, নিজের আপন মানুষরা তাদের শত্রু হয়ে যেত। কখনো কোনো সাহাবায়ে কিরামকে ঘর থেকে বের করে দেওয়া হতো, সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হতো। শুধু তাই নয়, তাদের অনেকের উপর বিভিন্ন রকম কষ্ট, বিভিন্ন রকম শাস্তি জারি করে দেওয়া হতো। কখনো বা কাউকে গরম উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দেওয়া হতো, কখনো বা কাউকে বুকের মধ্যে পাথর তুলে দেওয়া হতো, কখনো বা কাউকে চাবুক দিয়ে আঘাত করা হতো, কখনো বা কাউকে হাত দ্বারা তরবারি দ্বারা আঘাত করা হতো, কখনো বা কারো শরীরের মধ্যে গরম পানি দিয়ে দেওয়া হতো, কখনো বা কাউকে বেঁধে ফেলা হতো, কখনো বা কাউকে হাত পা বেঁধে গরম মরুভূমির মধ্যে রেখে দেওয়া হতো, কখনো বা কাউকে আগুনের ধোঁয়া দিয়ে কষ্ট দেওয়া হতো, গলা চেপে ধরত, নাক মুখ বেঁধে রাখত। অনেক রকম কষ্ট ও নির্যাতন সাহাবায়ে কেরামকে করেছে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। এরপরও কুরবান হয়ে যান ওই সমস্ত আল্লাহওয়ালাদের প্রতি যিনার এত কষ্ট সহ্য করার পরও দিন থেকে পিছিয়ে চলে যায় নাই, আল্লাহ পাকের উপর ইমান এনেছে তো এনেছে, ওভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার রশি এমনভাবে আঁকড়ে ধরেছে, দুনিয়াবি যতই কষ্ট এদের উপর এসেছিল কিন্তু তাদেরকে কখনো মুহূর্তের জন্য দিন থেকে ফিরাতে পারে নাই, এরকমভাবে রসুল পাকের ভালোবাসা তাদের দিলের মধ্যে ছিল। একইভাবে জুবাইর বিন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর এর উপরও এরকম অত্যাচার এসেছিল, যখন ইসলাম কবুল করেছে নিজের আপন চাচা কষ্ট দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, নানাভাবে এনাকে নির্যাতন করা হয়েছে। এখান থেকে তো আমাদের সবার জন্য একটা সবক, যখন আমরাও যখন দীন ইসলামের কাজ করি, আমরাও যখন সুন্নতের উপর আমল করি, আমরাও যখন পাগড়ি দাড়ি ইসলামী বোনেরা যখন পদ্মাসীন হয়ে যায়, তখন দেখা যায় অনেক ইসলামী ভাই ইসলামী বোনের উপর ঘরের মানুষরা কটু কথা বলে, তুমি কি হুজুর হয়ে গিয়েছো, তুমি এখন দাড়ি রেখে দিয়েছো কেন, তুমি এখন বাবরি চুল কেন রেখে দিয়েছো, তোমার এখন সুন্নতের উপর আমল করতে হবে না। তো এরকম অনেক সময় অনেক মুসলমান অনেক আশিকের রসুলের উপর এভাবে ঘরের মানুষ কটু কথা বলে, অনেক সময় বন্ধু মহল থেকে বলে, অনেক সময় আত্মীয় স্বজন থেকে বলে, অনেক সময় পাড়া প্রতিবেশীও বলে, কুরবান হয়ে যান ওই সমস্ত আশিকের রসুলদের উপর যারা এত সমস্ত কথা শোনার পরও সুন্নতের উপর কায়েম থাকে, সকল কথা শোনার পরও এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বের করে দেয় আর নিজে আমলের মধ্যে তারা স্থায়িত্ব লাভ করে। এরা বড়ই ভালো, বড় সৌভাগ্যবান ইসলামী ভাই ইসলামী বোন যারা মানুষের কথায় কোনো ধার দাঁড়ে না, আমাকে কে কি বলবে আমি ওইটার পরোয়াই করব না, বাস আমি তো দেখবো এটা আমার আল্লাহ আর আমার নবী আমার ব্যাপারে কি বলে। আমি যদি এদের কথা শুনে আজকে দাড়ি ফেলে দিলাম, আমি এদের কথা শুনে আজকে পাগড়ি ফেলে দিলাম, আমি এদের কথা শুনে আমি সুন্নতি লেবাসকে ছেড়ে দিলাম, আমি এদের কথা শুনে পর্দা করা ছেড়ে দিলাম, আমি এদের কথা শুনে ইলমি দিন শিখা থেকে দূরে চলে গেলাম, আমি এদের কথা শুনে নেকি থেকে দূরে চলে গেলাম, আমি এদের কথা শুনে মানুষকে নেকির দাওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম, তো এটা কি আমার লাভ হয়েছে? নয়, শয়তান খুশি হয়েছে, আমার লস হয়ে গিয়েছে। এদের কথা আমার সাথে কবরে যাবে না, আমার সাথে আমি নেকি যেগুলো করব ওগুলো আমার কবরে যাবে, সুন্নত আমাকে কবরে কাজে আসবে, নেকি আমার কবরে কাজে আসবে, ধৈর্য আমার কবরে কাজে আসবে। আজকে আমাকে আপনাকে যারা কষ্ট দিচ্ছে আমল করার কারণে, সুন্নতের উপর আমল করার কারণে, যদি আমি সবর ধরি ধৈর্য ধরি আর রসুলের পাকের দরবারের মধ্যে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি, অবশ্যই আমাদের উপর দয়া হবে আর এই জিনিসগুলো আমার কাজে আসবে আখিরাতের মধ্যে। আমরা যেন দিন থেকে ফিরে না যাই, নেকি থেকে বঞ্চিত হয়ে না যাই। অনেক লোক আছে এরকম এলাকার মধ্যে মহল্লার মধ্যে ইমামের সাথে দুই কথা হয়েছে, মসজিদাও বন্ধ করে দিয়েছে, মোতোয়াল্লির সাথে কমিটির সাথে দুই এক কথা হয়ে গিয়েছে, কাটাকাটি হয়ে গেছে, মসজিদ আসা বন্ধ করে দিয়েছে, বাস আমি এখানে নামাজও পড়বো না, বাস মসজিদ ছেড়ে ঘরের মধ্যে নামাজ পড়া শুরু করে দিয়েছে, কেউ আমাকে দুই কথা বললো, আমি পাগড়ি ফেলে দিলাম, দাড়ি ছেড়ে দিলাম, আমি নেকি থেকে দূরে চলে গেলাম। এটাই কি মহাব্বতের দিন? আমরা কি সাহাবায়ে কেরামের জীবন থেকে এটাই শিখতে পাই? ইনাদের উপরে যেগুলো কষ্ট আসছে ওগুলোর একটু কি আমার প্রতি আসছে? আমি আজকে সুন্নতের উপর আমল করার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে, নেকির দাওয়াত দেওয়ার কারণে আমাকে কি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে? আমাকে কি সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে? আমাকে কি আমার আপন মানুষরা কষ্ট দিয়েছে? আমাকে কি আমার ঘরের মানুষরা আমার আত্মীয়রা আমাকে কি বালির মধ্যে শুয়াই দেওয়া হয়েছে? আমার বুকের মধ্যে কি পাথর রেখে দেওয়া হয়েছে? আমার মাথার মধ্যে কি পাথর দিয়ে মারা হয়েছে? আমাকে কি হাত পা বেঁধে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে? আমাকে কি অন্যজনের মাধ্যমে আমার গায়ের মধ্যে আঘাত করা হয়েছে? নয়, এমনটি নয়। সাহাবায়ে কিরামের উপর এর চেয়ে বড় বড় মুসিবত আসছে, যেগুলো শুনলে আমাদের দিল কান্না করে। ইনাদের উপর কিরকম কিরকম বিপদ আসছিল শুধুমাত্র দিন ইসলাম গ্রহণ করার কারণে। তো আমরা তো এদেরকে অনুসরণ করি না, সাহাবায়ে কিরামকে মহাব্বত করি, ভালোবাসি, অনুসরণ করি। তো আমরা কি ইনাদের জীবন থেকে এটা শিক্ষা নিতে পারি না? আমাদের উপরে যদি কোনো অত্যাচার আসে দিনের পথে নেকির দাওয়াত দিতে গিয়ে, মাদানী কাফেলায় দিনে কাফেলা সফর করলাম, এলাকার মধ্যে নেকির দাওয়াত দিলাম, বয়ান করলাম, দরস দিলাম, যদি আমাদেরকে কেউ কিছু বলে আমরা কেন দরস ছেড়ে দেবো, কেন বয়ান ছেড়ে দেবো? দিনে কাফেলা নিয়ে কোথাও চলে গেলাম, আমাকে উনি কথা শুনাই দিল, উনি কথা শুনাই দিল, আর আমি দিনে কাফেলা করা বন্ধ করে দেবো? নয়, এটা মহাব্বতের দিন নয়। ইসলাম পেয়েছি কুরবানির বদলতে, আর নেকির দাওয়াত দেওয়ার জন্য আমরা যাবো মহাব্বত ভালোবাসা সহকারে, দুই এক কথা বলবে, এটাকে নিজের মধ্যে মাইন্ডসেট করবো, আমাকে দিনের কাজ করতে গেলে দুই একটা কথা শুনতে হবে,
হয়তো কখনো বা আমাকে আমার ঘরের মানুষ বলবে, অথবা আমার আত্মীয়রা বলবে, অথবা আমার এলাকার মানুষরা বলবে, অথবা আমার বন্ধু সমাজ থেকে বলবে, আমাকে বলুক আমি শুনবো। এরপর আমি নেকির দাওয়াত দেবো, নেকির দাওয়াত দিতে আমি পিছপা হব না, এগিয়ে যাব। তাহলে সফলতার পথ আমরা অতি তাড়াতাড়ি পেয়ে যাব। সাহাবায়ে কিরাম আলহম রিদওয়ানের জীবনীর মধ্যে এইগুলো এসেছে। ইসলাম কবুল করার পর যখন ইনারা নেকির দাওয়াত দিয়েছে, পাথর মেরেছে। ইসলাম কবুল করার পর যখন ইনারা মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছে, মানুষ এদেরকে বন্দি করে রেখেছে। ইসলাম কবুল করার পর যখন মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে, ইনাদের উপর পাথর মারা হয়েছে। কাউকে কাউকে গরম বালির মধ্যে শুয়ে রাখা হয়েছে। কাউকে কাউকে এমন এমন অত্যাচার করেছে, অনেকে তো এভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের তো এমন হয় নাই। ইনারা কামিল ইমানের অধিকারী ছিলেন, ইশকে রসুলের দৌলত ছিলেন, আল্লাহ পাকের ভালোবাসা ছিলেন। আসুন না পিস টাইম ভাইরা আর মাদানি চ্যানেল দর্শক, আমরা অনেক ইনশাআল্লাহ আমরা জুবাইর বিন আল আওয়াম রদিয়াল্লাহু তাআলা আনহুর এর ইসলাম গ্রহণ থেকে শিখে এটা হাসিল করে একটা, যে আমরা ইনশাআল্লাহ দিনের উপরে বিপদ আসলে আমরা ধৈর্য ধরব ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা ইনার ফজিলত শুনবো, ইনার শান শুনবো, কীরকম শানওয়ালা একজন সাহাবি রসুলিনি ছিলেন। ইনার ব্যাপারে খুব সুন্দর একটি ঘটনা আমি আপনাদেরকে আরজ করছি। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে পাক থেকে হিজরত করে মদিনা পাকে তাশরিফ নিয়ে আসেন, তখন শাওয়ালুল মুকাররমের অনন্য মাসে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান পরিবারে কুবা নামক স্থানে ফুটফুটে একটি শিশুর জন্ম হলো। শিশুর সম্মানিত আম্মা জান প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে নিজের চাঁদের ন্যায় শাহজাদাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কোলে দিলেন। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনালেন এবং তা নিজের মুখ মুবারকে চিবিয়ে শিশুর মুখে দিলেন। এভাবে সেই সৌভাগ্যবান শিশুর পেটে সর্বপ্রথম যে বরকতময় খাবার গেল তা হলো উভয় জগতের সর্দার রসুলের আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক থুতু শরীফ ও খেজুর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর নিজের মুবারক হাত বুলিয়ে দিলেন ও শিশুর জন্য বরকতের দোয়া করলেন। এই সৌভাগ্যবান শিশু মদিনা পাকে মুসলমানদের মধ্যে জন্মগ্রহণকারী প্রথম শিশু ছিল, যার জন্মে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান অনেক খুশি হয়েছিলেন। কেননা ইহুদিরা বলতো, আমরা মুসলমানদের উপর জাদু করে দিয়েছি। যখন মুহাজির সাহাবায়ে কিরামগণ আলাইহিম রিদওয়ান মদিনা থেকে আগমন করে এখানে বসবাস করতে লাগলেন এবং তাদের ঘরে সন্তান হলো না, তখন ইহুদিরা বলল, আমরা তাদেরকে জাদু করে দিয়েছি। এমনটি মানুষের মধ্যে এই কথাটি প্রসিদ্ধ হয়ে গেল। তখন সর্বপ্রথম আবদুল্লাহ বিন আল আওয়াম রদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। তার জন্মে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান এত জোরে নারায়ে তাকবীর দিলেন যে পুরো মদিনায় আল্লাহু আকবার স্লোগানের প্রতিধ্বনি গুঞ্জন হলো। আল্লাহ পাকের প্রিয় নবী ও সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই শিশুর নানাজান ছিলেন, কে আদেশ ইরশাদ করলেন, তার কানে আজান দাও আর নিজেই সেই সৌভাগ্যবান শিশুর নাম আবদুল্লাহ রাখেন। তিরমিজি শরীফে রয়েছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রদীপ দেখলেন, তখন হযরতে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, মনে হয় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে সন্তান জন্ম হয়েছে, অতএব তোমরা সেই শিশুর নাম রাখবে না, আমি নিজেই তার নাম রাখবো। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আবদুল্লাহ রাখলেন এবং নিজের মুবারক হাতেই প্রথম খাবার প্রদান করেন। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আসুন আমরা হযরত সাইয়েদুন আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আরও কিছু সুন্দর সুন্দর তথ্য শ্রবণ করি। হযরত আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার নাম আবদুল্লাহ ও উপনাম আবু বকর আমার নানাজানের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে, তবে তার একটি উপনাম আবু হুবাইব রয়েছে। তার সম্মানিত পিতা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তোমার মিল রয়েছে। আল্লাহু আকবার। তার বংশ অনেক আলিশান বংশ। হযরত আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মহত্ব ও শানের কথা কি বলবো। তার বংশ মহান, তার সম্মানিত পিতা দশজন সৌভাগ্যবান সাহাবায়ে কিরামের একজন, যাকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জবানে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। অর্থাৎ তিনি আশারায়ে মুবাশশারাত অন্তর্ভুক্ত। তার আম্মা জানো খুবই মর্যাদা সম্পূর্ণ, কেননা তিনি ছিলেন মুসলমানদের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি ও মুসলমানদের আম্মা জান হজরতে বিবি আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন হজরতে বিবি আসমা রদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। ইনার ইবাদত রিয়াজত অনেক বেশি ছিল। ইনার ইবাদতের ব্যাপারে আসছে কিতাবের মধ্যে। সাহাবি রসুল হযরত আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমা একান্ত বিনয় ও নম্রতা সহকারে নামাজ আদায় করতেন। একবার তিনি নামাজ পড়ছিলেন, এমন সময় নিকটে এক ছোট্ট ফুটফুটে শিশু বিদ্যমান ছিল। হঠাৎ ছাদ থেকে একটি সাপ শিশুটির পাশেই পড়ল। লোকেরা সাপ সাপ বলে শোরগোল শুরু করলো ও অবশেষে মেরে ফেলল। এত কিছু হওয়ার পরও হযরত আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমা সেভাবে নামাজ পড়ছিলেন। আল্লাহু আকবার, সাপের কোনো পরোয়া করে নাই। এমন নামাজের মধ্যে এমন বিনয় ছিল যে পাশে সাপ, এরপরও নিজের নামাজের মধ্যে কোনো প্রভাব পড়েনি। একইভাবে বর্ণিত রয়েছে হজরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লা আলহি হজরতে ইবনে আবু মুলাইকা রহমতুল্লা আলহিকে বললেন, আমাকে হজরত আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমার গুণাবলী বর্ণনা করুন। তখন তিনি আরজ করলেন, আল্লাহর শপথ, আমি এমন কোনো শরীর দেখিনি যেমনটি হজরতে আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমা এর শরীর ছিল। একদিন তিনি নামাজের জন্য দাঁড়ালেন, এমন সময় মিনজানিক যা তোপের ন্যায় একটি অস্ত্র ছিল যা দ্বারা বড় বড় পাথর নিক্ষেপ করা হতো, দ্বারা নিক্ষিপ্ত একটি পাথর তার দাড়ি ও বুকের মাঝখান দিয়ে অতিক্রম করল। আল্লাহর শপথ, তার চোখে কোনো ভয় ছিল না, তার কিরাতেও কোনো পার্থক্য এলো না এবং রুকুতে কোনো পার্থক্য এলো না যেভাবে তিনি রুকু করতেন। আল্লাহু আকবার, নামাজের একাগ্রতা। এভাবে আসছে হযরতে আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমা নামাজে দাঁড়াতেন, তখন এমন মনে হতো যেন কোনো কাঠ, এবং তার এই ধরন দেখে বলা হতো যে নামাজে বিনয় ও একাগ্রতা এমনই হয়ে থাকে। হযরতে আমর বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহাবি ইবনে সাহাবি হযরতে আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমা এর চেয়ে উত্তম পদ্ধতিতে কাউকে নামাজ পড়তে দেখিনি। এবং হযরতে আতা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে যখন হযরতে আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমা নামাজ পড়তেন, তখন এমন মনে হতো যে তিনি যেন উত্থিত হওয়া জিনিস যা নড়াচড়া করে না। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আবদুল্লাহ বিন জুবাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমার ইনার নামাজের প্রতি কেমন আগ্রহ ছিল। নামাজ পড়লে কোনো খেয়াল থাকতো না। এদিকে আমরা আমাদেরকে নিয়ে ভাবি, আজ আমরা তো নামাজ পড়লে নামাজের মধ্যে আমাদের দেহ থাকে ঠিক আছে, আমাদের মন নামাজের মধ্যে থাকে না। কয় রাকাত পড়ছি ভুলে গিয়েছি, কোন সূরা পড়ছি ভুলে গিয়েছি, দুনিয়াবি কত রকমের চিন্তা ভাবনা কল্পনা ঝল্পনা আমরা নামাজের মধ্যে করি। কারণ এর একটা কারণ হচ্ছে এটাই, আমরা হয়তো সঠিকভাবে নামাজ আদায় করতে জানি না। সঠিকভাবে যদি নামাজ আদায় করতে জানি, নামাজের একাগ্রতা কী কাজ করলে আসবে, শরীরের একাগ্রতা কীভাবে দাঁড়ালে আসবে, এই পদ্ধতি হয়তো আমরা অনেকে জানি না। আসুন না আমরাও নিজের নামাজের মধ্যে একাগ্রতা বিনয়ী নিয়ে আসার জন্য দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই। আমরা আমাদের নামাজকে শুদ্ধ করি, আমাদের ইবাদতকে শুদ্ধ করি, নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর বিভিন্ন শোভাজাত রয়েছে যেগুলোর মধ্যে নামাজ প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে তিন দিনের দিনই কাফেলা রয়েছে, সাত দিনের নামাজ প্রশিক্ষণ কোর্স রয়েছে। এই কোর্সগুলোর মধ্যে যারা যাবে তাদেরকে নামাজ সহিভাবে হাত তোলা, রুকু করা, সিজদা করা, সালাম ফিরানো, নামাজের আরকানগুলোকে সহিভাবে শিক্ষা দেওয়া হয়।
আমি আরজ করব মাদার চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও সময় বের করে আমাদের ঘরে যারা উপযুক্ত ছেলে আছে এদেরকে আমরা দিনই কাফেলার মধ্যে সফর করাই, কোর্স করাই। ইসলামী বোনেরাও বিভিন্ন কোর্স কাফেলা করে নিন ইসলামী বন্ধুর সাথে যোগাযোগ করে, ইনশাআল্লাহ এতে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা আসবে, বিনয় আসবে। আর নিজের নামাজের মধ্যে একাগ্রতা বিনয় আনার আরেকটি মাধ্যম হচ্ছে এই ফয়জানে নামাজ নামক একটি কিতাব রয়েছে আমিরুল সুন্নতের, ওই কিতাব আমরা অধ্যয়ন করি, ইনশাআল্লাহ ইলমি দিন আমরা শিখতে পারবো, নামাজের একাগ্রতা আমাদের অর্জন হবে। আল্লাহ পাক আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকায় আমাদের সবাইকে বেহিসাব ক্ষমা করে দিক, আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্যদিন অন্য এক সাহাবি রসুল আলাইহিম রিদওয়ানের ইসলাম গ্রহণ নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।